ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সার্ফসাইড পরিদর্শন করছেন। সেখানে একটি ফ্ল্যাট ভবনে ভেঙে পড়া অংশে সন্ধান ও উদ্ধারকারী দল অষ্টম দিনের মতো তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন আজ সকালেই ওয়াশিংটন থেকে রওনা দিয়ে ফ্লোরিডা পৌঁছান। স্থানীয় কর্মকর্তারা বুধবার রাতে জানান, ওই অংশত বিধ্বস্ত ভবনে মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৮তে, যার মধ্যে দুজন শিশু রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সেই সব পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন যারা ওই মারাত্মক ঘটনার শিকার হয়েছেন, যারা এই ঘটনায় সাড়া দিয়েছে এবং উদ্ধার কাজে এগিয়ে এসেছেন। প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি তাঁদেরকে ধন্যবাদ জানান। বাইডেন দম্পতি বিধ্বস্ত ভবনে যাবেন কিনা সেটা জানতে চাইলে জেন সাকি বলেন, সে ব্যাপারে এখনো বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রেসিডেন্ট এ ব্যাপারে জোর দিয়েছেন যে তাঁর সফরের সবটুকুই সেখানে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন করেই করা হচ্ছে। এদিকে মায়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন ক্যাভা বুধবার রাতে উপর্যুপুরি টুইটে ওই বিধ্বস্ত ভবনে সর্বসাম্প্রতিক প্রাণহানির সংখ্যা ঘোষণা করেন এবং বলেন, আরও ১৪৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। যে সকল আমেরিকান কোভিড ১৯ টিকা নিতে চাননি তাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ এবং রিপাবলিকান। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের সাম্প্রতিক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। যে দলটি টিকা নেওয়ার জন্য অনীহা দেখাননি, অপেক্ষা করেছেন টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য, তারা হলেন কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাইয়ের মধ্যে ৭০% আমেরিকানকে অন্তত এক ডোজ করে টিকা দেওয়ার যে লক্ষ্য ঠিক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন, তা পূরণ করা কঠিন হয়ে উঠেছে। মাত্র ১৪% আমেরিকান বলছেন তারা কোনো অবস্থাতেই টিকা নেবেন না। তাদের মধ্যে ৬৯% শ্বেতাঙ্গ আমেরিকান, ৭% কৃষ্ণাঙ্গ এবং ১২% হিসপ্যানিক। রিপাবলিকানদের মধ্যে এই দলে রয়েছেন ৫৮%, আর ডেমোক্রেটদের মধ্যে রয়েছেন ১৮%। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের এই জরিপ প্রকল্পের পরিচালক লিজ হ্যামেল বলেছেন, মহামারীর শুরু থেকেই আমরা দেখছি কেবলমাত্র টিকা নয়, কোভিড সম্বন্ধেও রাজনৈতিক বিভক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপ জুড়ে নতুনভাবে করোনা আক্রান্তের হার কমার সাম্প্রতিক অবস্থার পরিবর্তন হয়েছে। সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে বৃহস্পতিবার কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই অঞ্চলের ৫৩টি দেশে গত সপ্তাহে করোনা সংক্রমণ ১০% বেড়েছে। তিনি মনে করেন, মানুষের মধ্যে মেলামেশা, ভ্রমণ, সমাবেশ বৃদ্ধি পাওয়া এবং সামাজিক দূরত্বের বিধিনিষেধ কমে যাওয়ার কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই অঞ্চলে টিকা কার্যক্রমের শিথিলতায় দ্রুত সংক্রমণশীল নতুন ডেল্টা ধরনের আবির্ভাবও করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ। ওইসব দেশের ৬০%-এরও বেশি মানুষ এখনো পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন। তাছাড়া ক্লুগে মনে করেন, ভ্রমণ এবং সামাজিক দূরত্বে বিধিনিষেধ শিথিল করবার কারণে আগস্ট নাগাদ ইউরোপীয় অঞ্চলে ডেল্টা প্রধান অঞ্চলে পরিণত হবে।
আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার বাংলাদেশের খবর। বাংলাদেশে শুরু হয়েছে কড়া লকডাউন, আর লকডাউন দেখতে গিয়ে অনেকে বিপদে পড়েছেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বিস্তারিত শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্টে।
কড়া লকডাউন সরজমিনে দেখতে গিয়ে রাজধানীতে পুলিশের জালে ধরা পড়লেন কয়েকশো মানুষ। তারা সবাই অযথা ঘোরাঘুরি করছিলেন, পুলিশের জেরায় তারা লাজবাব। পরিণতিতে পুলিশের হেফাজত খানায়। অন্য যে কোনো সময়ের তুলনায় এই লকডাউন করা, বিনা কাজে কেউ বের হতে পারছেন না। এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। ঢাকায় জনকোলাহল নেই, নেই চিরসেনা যানজট, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ গাড়িও বের করতে পারছেন না। মুভমেন্ট পাস না থাকায় অপব্যবহারের সুযোগও কম। বলা চলে রাজপথ একদম ফাঁকা, অলিগলিতে দু একটা রিক্সা দেখা গেছে, অ্যাম্বুলেন্স চলছে বিনা বাধায়। অন্য সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকতে হয়। কাঁচা বাজারগুলো খোলা ছিল, তবে জন উপস্থিতি ছিল কম। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঁচা বাজার খোলা ছিল। অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ থাকায় সরকারি গাড়িও দেখা গেছে হাতে গোনা। সেনা টহলে লকডাউনে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজিবি পুলিশ ছিল খুবই সক্রিয়। হাসপাতালগুলোর সামনে জটলা ছিল না। টিকা দিতে না পারায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, সময় মতো টিকা না পাওয়ায় তারা বিদেশ যেতে পারছেন না, ভিসার মেয়াদও ফুরিয়ে যাচ্ছে। বলা হয়েছিল প্রবাসীরা আগে টিকা পাবেন, বাস্তবে সেটা ঘটেনি। দুই মাস বন্ধ থাকার পর লকডাউনের মধ্যে গণ টিকাদান শুরু হয়েছে। সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা দেওয়া হচ্ছে ঢাকার 7টি কেন্দ্রে। পোশাক কারখানা চালু রয়েছে, তবে পায়ে হেঁটে শ্রমিকরা কারখানায় যাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, সবকিছুই যখন বন্ধ তখন তাদের কারখানায় যেতে কেন বাধ্য করা হচ্ছে। উল্লেখ্য যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই লকডাউন। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে জ্যামিতিক হারে। গত 24 ঘন্টায় 143 জন মারা গেছেন, এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে 119 জন মারা গিয়েছিলেন। একই সময় আক্রান্ত হয়েছেন 8301 জন। শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিবার্য প্রয়োজনই এই লকডাউন। খুলনা একদিনে 39 জন মারা গেছেন, রাজশাহী মেডিকেলে মারা গেছেন 22 জন, টাঙ্গাইলে 16 জন, সাতক্ষীরায় অক্সিজেন সংকট তীব্র। জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হুসাইদ সাফায়াত স্বীকার করেছেন, অক্সিজেনের প্রেশার কম থাকায় 6 জন মারা গেছেন। এ ব্যাপারে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খুলনায় জীবাণু ঢুকে পড়ায় PCR ল্যাব অকেজ হয়ে গেছে, এজন্য নমুনা পরীক্ষা বন্ধ। করোনা মোকাবেলায় বাংলাদেশকে 90 কোটি টাকা দেবে সুইজারল্যান্ড। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং কঠোর নজরদারির কারণে দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। রাজধানী ঢাকার গুলশান এলাকায় হোলি আর্টিজানের 5 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের কাছে তাঁরা এসব মন্তব্য করেন। বিস্তারিত শুনুন জহুরুল আলমের রিপোর্টে।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জানিয়েছে, তাদের তৎপরতা এবং কঠোর নজরদারি কারণে দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা করছেন না তারা। রাজধানী ঢাকার গুলশান এলাকায় হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার 5 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার তারা সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছে। পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা আজ ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করে এই নৃশংস ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। 2016 সালের 1 জুলাই রাতে হোলি আর্টিজানে জঙ্গিরা দেশের ইতিহাসের ভয়াবহতম হামলা চালিয়ে 20 জন দেশি বিদেশি নাগরিককে হত্যা করে। সে রাতেই অভিযান চালাতে গিয়ে পুলিশের 2 কর্মকর্তা নিহত হন। পরে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের যৌথ অভিযানে 5 জঙ্গি নিহত হয়। হোলি আর্টিজানের ঘটনার পর থেকে দেশে জঙ্গি দমন তৎপরতার কারণে তারা বড় ধরনের হামলার সক্ষমতা হারিয়েছে বলে গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান।
তাদের প্রচার কৌশল বলেন, তাদের প্রশিক্ষণও যদি বলি, সবকিছু অনলাইন নির্ভর এবং সেই সাইবার স্পেসকে আমরা মনিটর করছি এবং আমরা তাদের থেকে বলবো আমরা এগিয়ে আছি। তারা কোনো প্ল্যান করার পূর্বে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই বা সক্ষম হয়েছি।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা করছেন না তারা। হোলি আর্টিজানে হামলার দায় স্বীকার করে তখন বিবৃতি প্রচার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের বলেছেন, যারা ওই দিন গুলশানে হামলা চালিয়েছিল তারা ছিল হোমগ্রন জঙ্গি এবং বিদেশি কোনো লোক এসে এখানে তাদের দীক্ষা দেয়নি।
যে এগুলি ছিল হোমগ্রাউন জঙ্গি, এখান থেকে বিদেশি কোন লোক এখানে এসে এদেরকে দীক্ষা দেয়নি। এখনো এই হোমগ্রাউন জঙ্গিরা মাঝে মাঝে দুই একটি ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতা সেগুলো সফল হচ্ছে না। কাজেই আমাদের নিরাপত্তা বাহিনী এখনো প্রস্তুত আছে, আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছে এই সমস্ত জঙ্গি সন্ত্রাস দমনে।
এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্তে গুলশান হামলায় 21 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার মধ্যে 5 জঙ্গি ঘটনাস্থলেই মারা যায় এবং বিভিন্ন অভিযানে নিহত হয় আরো 8 জন। বাকি 8 জনের বিচার কাজ শেষে 2019 সালের 27 নভেম্বর 7 জনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে খালাস দিয়েছে বিচারিক আদালত। তবে আসামিরা আপিল করলে গত 19 মাসে এই মামলার কোনো অগ্রগতি নাই বলে সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন অবশ্য বলেছেন প্রাথমিক কাজগুলো শেষ হয়েছে। তিনি আশা করছেন এই বছরের মধ্যে মামলাটির শুনানি করা সম্ভব হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হলো বিশাল আয়োজনে। ক্ষুদ্র একটি জনগোষ্ঠীর দর্শনের উপর প্রতিষ্ঠিত দলটি কিভাবে নাটকীয়ভাবে বড় হয়ে 92 মিলিয়ন সদস্যের দলে পরিণত হল, সেই থিম নিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণভাবে বিশ্বের সর্ববৃহৎ অর্থাৎ 1.4 বিলিয়ন জনসংখ্যার এই দেশের সকল খাতেই দলটির আদর্শ প্রতিফলিত। বহির্বিশ্বে দলটির নীতিমালার প্রভাব এবং প্রতিক্রিয়া পড়েছে বিশ্বব্যাপী অর্থনীতি ও রাজনীতিতেও। 100 বছর আগে 1 ডজন বা সমসংখ্যক লোক সাংহাইতে বৈঠকের মাধ্যমে শুরু করেছিলেন দলটি। বহু বছরের রাজনৈতিক টানাপোড়েন, গৃহযুদ্ধ শেষে 1949 সালে দলের নেতা মাও জেদং পিপুলস রিপাবলিক অব চায়না ঘোষণা করেছিলেন। আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে করা যুদ্ধে সামনের কাতারের একটি দেশ হয়ে পাকিস্তানের অতীত নীতির সমালোচনা করবার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংসদে দেওয়া বক্তব্যে ইমরান খান বলেছেন, আমরা আমেরিকার শান্তি প্রয়াসের অংশীদার হতে পারি এবং সর্বদাই থাকব, আমরা কখনোই সংঘাতের অংশীদার হতে পারি না। প্রায় 2 দশক পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন হবার পর কখনো কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষের সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের ঘাঁটি ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইমরান খান। এই ছিল বিশ্ব সংবাদে আজকে আমার হাতের খবরগুলো। সবাইকে ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। আজ 1 জুলাই 2021। আজ থেকে ঠিক 100 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছিল মাত্র 12টি বিভাগ নিয়ে। আজ সেই বিশ্ববিদ্যালয় বিশাল এক মহীরুহে রূপান্তরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শতবর্ষ পূর্তি উপলক্ষে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আনিস আহমেদ।
আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন অধ্যাপক আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়ের শততম বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনার অনুভূতি কি?
এটি তো সত্য যে শতবর্ষ যে কোনো প্রতিষ্ঠানের একটি গৌরবজনক অধ্যায়, একটি খুবই একটি মর্যাদাকর এবং একটি আনন্দের বিষয়। এবং সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকার এবং কাজ করার এই যে বিরল সুযোগ লাভ, এটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী আনন্দ প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তটি সকলের জন্যই গৌরবের এবং মর্যাদার। এই প্রতিষ্ঠানটির উত্থান, এর ইতিহাস, এর প্রতিষ্ঠা, এর গতি প্রকৃতি সব কিছুতেই গণমানুষের, রাজনীতির, সমাজ, সমসাময়িক সংস্কৃতি সবকিছুরই একটি গভীরভাবে সংশ্লিষ্টতা আছে। সে কারণে এই বিশ্ববিদ্যালয়টির এই শতবর্ষে উপনীত হওয়া এবং সেই মর্যাদাকার যে অনুভূতি সেটি ভোগ করা, সেটি বোধহয় প্রতিটি মানুষেরই প্রাপ্য, বিশেষ করে বাংলাদেশের সকল মানুষেরই অধিকার আছে। এবং একই সঙ্গে এর সকল প্রাক্তন শিক্ষার্থী যারা যে যেখানে আছে সবাই কিন্তু এই মর্যাদার অধিকারী। আমরা এই মুহূর্তে হয়তো বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি কাজে জড়িত আছি, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আপনার মতোই, এবং এখন হয়তো শিক্ষকতায় জড়িত আছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জড়িত আছি। সে কারণে আমরা হয়তো বা ভাগ্যবান মানুষ এই বিরল মুহূর্তটি আমরা পাওয়ার কারণে।
ইতিহাসের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটি পটভূমি আছে, একটি দীর্ঘ রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিত আছে। আপনার নিঃসন্দেহে জানা আছে 1905 বঙ্গভঙ্গ এবং 1911 বঙ্গভঙ্গ রদ, এই দুটো গুরুত্ববহ ঘটনা এই দেশের এই জনপদের মানুষদের মধ্যে, বিশেষ করে যারা সমাজ সচেতন মানুষ ছিলেন, রাজনীতিজ্ঞ ছিলেন, সেই মানুষগুলোকে নানাভাবে উদ্বেলিত করেছিল। এবং তখন থেকেই একটি রাজনৈতিক সামাজিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1921 এই বিশ্ববিদ্যালয়টি তার পদযাত্রা শুরু করে এবং তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করে। এই যে ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে যে বিশ্ববিদ্যালয়টির জন্ম লাভ, সেই বিশ্ববিদ্যালয়টি অতীতে রয়েছে এক রাজনৈতিক উৎস। এই রাজনৈতিক সামাজিক পটভূমিতে যে বিশ্ববিদ্যালয়টি জন্ম লাভ করেছে, সেই বিশ্ববিদ্যালয়টির ভূমিকাও ঠিক তার একটি প্রতিফলন আমরা খুব আনন্দের সাথে লক্ষ্য করি। সেটি হলো এই দেশের সকল রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং যে কোনো মূল্যবোধ এর প্রতিপালনে এবং সেগুলোর সম্প্রসারণে এই বিশ্ববিদ্যালয়টি রয়েছে এক অনবদ্য অবদান। তো সে কারণে আমি যে কথাটি বলি সেটি হলো যে যেমনি ভাবে একটি ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়টির জন্মলাভ হয়েছিল, ঠিক এর সামগ্রিক কার্যাবলীতে এবং এই দীর্ঘ পথপরিক্রমায় সে ঐতিহাসিক ভাবেই ভূমিকা রেখেছে। বিভিন্ন পর্বে কি রাজনৈতিক, কি সামাজিক, কি সাংস্কৃতিক, কি অর্থনৈতিক উন্নয়ন, যে ক্ষেত্রেই বলি না কেন, যা কিছু মহত অর্জন এই জাতির, সেই জাতি রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র থেকে শুরু করে, রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে, এই জাতির যা কিছু মহৎ, যা কিছু অর্জন, যা কিছু কল্যাণকর, সবকিছুর সাথেই এই বিশ্ববিদ্যালয়টি রয়েছে এক অসাধারণ সম্পৃক্ততা, এক অনবদ্য অবদান। তার মধ্যে প্রথম এবং প্রধান শক্তিশালী যে ঘটনাগুলো, তার একটি হলো 30-এর দশকে বুদ্ধের মুক্তি আন্দোলন নামে একটি আন্দোলন যেখানে হলো, যেটির সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পৃক্ততা ছিল। কাজী ওয়াদুদ, কাজী মোতাহার হোসেন, এই সমস্ত প্রমুখ ব্যক্তিবর্গ এই বুদ্ধের মুক্তি আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তন করেই হয়েছিল। তেমনি ভাবে 50-এর দশকের শুরুতে মহান ভাষা আন্দোলন, যেটির মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ চেতনার বিকাশ ঘটে। এবং এই যে চেতনার জায়গাটি বললাম, মূল্যবোধের কথা বললাম, অসাম্প্রদায়িক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, এই মূল্যবোধগুলোর লালন কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যার মাধ্যমে পুরো বাঙালি জাতিসত্তার মানুষকে একত্রিত করলেন আমাদের মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এই চেতনাকে ধারণ করেই মূলত পরবর্তী রাজনৈতিক ঘটনাগুলোর নেতৃত্ব দিয়েছেন এবং একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। এই সবকিছুই কিন্তু একই সূত্রে গাঁথা।
বাংলাদেশের ইতিহাসের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। পাশাপাশি কিছু কিছু এরকম সমালোচনাও শোনা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যতখানি ততখানি নয় শিক্ষা ক্ষেত্রের সাফল্য। আপনি কি মনে করেন?
এই ধরনের সমালোচনা থেকে আমাদের বোধহয় শিক্ষা গ্রহণেরও সুযোগ থাকে এবং সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষা দিয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম, একজন শিক্ষক, সে কারণে এই এই ক্যাম্পাসটি এই শিক্ষাটি আমাদেরকে দেয় যে যে কোনো মতকে গ্রহণ করার শক্তি, সাহস থাকা, ধৈর্য থাকা, সেটি বোধহয় আমাদের খুবই জরুরি। একটি গণতান্ত্রিক সমাজেরও মৌলিক বৈশিষ্ট্য এটি যে বিভিন্ন ধরনের মতবাদ থাকবে, বিভিন্ন দর্শন থাকবে, বহুমত থাকবে, সবগুলোই পাশাপাশি অবস্থান করবে একটি মোজাইক সোসাইটির মতো। তো শিক্ষা যে সীমা পরিসীমা, শিক্ষার যে একটি ডেফিনিশন, যে সেটির কাজও তো এই যে নেতৃত্ব দেওয়া, সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম, রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম, এমন ধরনের গ্রাজুয়েট তৈরি হবে। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সক্ষম জনশক্তি তৈরি এবং এই ধরনের মানুষ তৈরি করবে বিশ্ববিদ্যালয়, সেটি তো প্রত্যাশিত। এবং যে বিশ্ববিদ্যালয়ের উত্থান রাজনৈতিক পটভূমিতে এবং সেই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম উপাচার্য ছিলেন তার একটি উক্তি আপনার সদয় জ্ঞাতার্থে আমি এই মুহূর্তে বিনয়ের সাথে উত্থাপন করতে চাচ্ছি। সেটি হলো তিনি বলেছেন যে 1921 থেকে 1925 সময়ের মধ্যে স্যার পিজে হার্টক এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন তিনি একটি পাবলিক স্পিচে এই কথাটি বলছেন যে বিশ্ববিদ্যালয়টির উৎপত্তি রাজনৈতিক। এটি সত্য। তো সে কারণে রাজনৈতিক মনস্ক মানুষ করা, সমাজ সচেতন গ্রাজুয়েট তৈরি করা, সেটি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি মৌলিক কাজ। তো আমি আপনার এই বক্তব্যের সাথে খুব বড় আকারের দ্বিমত না করে শুধু এই কথাগুলো বলবো যে হ্যাঁ, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার উপযোগী জনশক্তি, দক্ষ মানব সম্পদ তৈরি এই বিশ্ববিদ্যালয়টির একটি দায়িত্ব এবং সে কাজটি সে যথার্থভাবে করছে। তবে হ্যাঁ, শিক্ষার অন্য আরেকটি দিক মৌলিক গবেষণা উদ্ভাবন, যে কথাটি হয়তো আপনি বলবেন বা অনেকেই আমাদের অনেক বন্ধুরা এই কথাটা বলে থাকেন, সেটি একটি ভিন্ন মাত্রা। সেক্ষেত্রেও আমাদের হয়তো যথেষ্ট গুরুত্ব দেওয়ার সুযোগ এটি বোধহয় সময়ের খুব দাবি রাখে।
আপনার এই জবাবের ধারাবাহিকতায় আরেকটি প্রশ্ন করতে চাই পরিশেষে, যে একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের মান যে ক্রমশই নিম্নমুখী, সে সম্পর্কে আপনার ভাবনা কি?
বিশ্ববিদ্যালয়টি যখন তৈরি করা হয়েছিল, এর আইন যখন প্রণীত হচ্ছিল 1920-এ, তখন আমাদের পূর্বপুরুষদের ধারণায় স্পষ্টত এটি ছিল যে অক্সফোর্ড যে মডেল, মডেলটি হলো যে সেখানে টিউটোরিয়াল সিস্টেম থাকবে পঠন পাঠন প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী খুব ঘনিষ্ঠ সংস্পর্শে এসে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পারস্পরিক ইন্টারাকশন করে তারা পঠন পাঠন প্রক্রিয়াকে এগিয়ে নেবেন এবং নানাবিধ বিষয়ের ইন্টারডিসিপ্লিনারি ও পোস্ট ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তাদের মধ্যে থাকবে। যখন এই ইন্টারেক্টিভ সেশন হবে, ইন্টারাকশন হবে শিক্ষক শিক্ষকের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে, এবং কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে যে টিউটোরিয়ালের ধারণা আপনি অনুসন্ধে সেটি বিশ্ববিদ্যালয় করছেন, এটি তাদের যে কোর্স সিলেবাস সেই সেটাকে অনুসরণ এখানে করা হতো। সেখান থেকে খুব ব্যত্যয় ঘটেছে সেটি বলা বড় কঠিন, বরঞ্চ এখন যেটি হচ্ছে সেটি হলো ক্রমান্বয়ে সম্প্রসারণ করছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এখন আমাদের কানেকটিভিটি, আমাদের ইন্টারাকশন, কোলাবোরেশন সেগুলো কিন্তু বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে কারিকুলামের দিক থেকে সমৃদ্ধতার কোনো ঘাটতি আছে সেটি ধারণ করা বড় কঠিন। ডেভেলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া, সেটি কিন্তু সবসময় চলছে। আমরা সবসময় অন্তত কয়েক বছর পর পর আমরা কারিকুলাম রিভিজিট করার কথা বলি। যেমন সম্প্রতি একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিয়েছে যে কারিকুলাম রিডিজাইনিং, পার্টিকুলারলি কতগুলো বিষয়কে ফোকাসে রেখে, ইন্টারডিসিপ্লিনারি পোস্ট ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ রেখে এই যেন আমরা কারিকুলামটাকে রিডিজাইন করি, যেটি সক্ষমতা অর্জন করে যাতে গ্রাজুয়েটরা যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেগুলো তারা যথার্থভাবে বুঝতে পারে এবং সেগুলো অর্জনে ভূমিকা রাখতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন যে কোথায় আমাদের কোথায় আমাদের কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো সেগুলোও কিন্তু এখন আমরা মেটানোর সেই প্রয়াস নিচ্ছি।
উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকার অগণিত শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ।
এবারের পরিবেশনা নারী কণ্ঠ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারীকণ্ঠ। আজ আপনাদেরকে শোনাব এক রত্নগর্ভা মা সরস্বতী সরকারের কথা। আসুন শোনা যাক।
আমার কোনো সাপোর্ট ছিল না সেই সময়টা, মানে 87 সালে বিয়ের পরের থেকে যখন এই অত্যাচারগুলো আমাকে সহ্য করতে হয়েছিল, সে সময়টা যেহেতু বাড়ির অমতে আমার হাজবেন্ডকে চয়েস করেছিলাম, বাবা মার ইচ্ছে ছিল না আর কি, সেই জন্য তারা কোনো সাপোর্ট করেনি আমাকে। এবং যেহেতু পাশে কোনো সাপোর্ট পাইনি, আমি নিজে চাকরি করি, সেই 88 সাল থেকে আমি চাকরি করি 88 থেকে, কিন্তু তার সত্ত্বেও মানে ভয় পেতাম খুব, কারণ আমার হাজবেন্ড খুব ভয় দেখাতো আমাকে। এবং তখন আমি ভাবতেই পারতাম না যে আমি বাড়ি ছেড়ে বেরোবো এবং তাহলে কি হবে, মানে আমি কাউকে পাশে পাবো না, আমি একা চলবো কি করে, এটাই আমার ভীষণ ভীষণ ভয় লাগতো আর কি। তারপরে যখন ছেলে বড় হলো এবং মেয়ে বড় হলো, সেই সময়টাও যখন আমার হাজবেন্ড ঠিক হলো না এবং সেই অত্যাচারটা বাড়তেই থাকলো এবং নানা রকমের অশান্তিটা বাড়তেই থাকলো, তখন আমাকে ডিসিশনটা নিতে হলো আমার পার্টিকুলারলি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে ডিসিশনটা নিতে হয়েছিল, যেহেতু ও খুব অসুস্থ হয়ে পড়ছিল আর কি ওই পরিবেশে। এবং তখন আমি ভাবলাম, এবং মেয়েও আমাকে সাহস দিল, ছেলে তো আগেই পাশে ছিল, ছেলে একটু যেহেতু হোস্টেল লাইফ ওর কাটাতে হয়েছে, একটু দূরে ছিল, পুরো ব্যাপারটা ও জানতে পারতো না। এবার যেহেতু মেয়ে সামনে থেকে সব দেখেছিল, তখন ও আমাকে প্রথম মানে সাহস যোগালো যে তোমার ভয় কি আছে, আমরা তো আছি, এবার তুমি তো মানে চাকরি করো, তুমি তো ডিপেন্ডেন্ট নাও কারোর উপরে, সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে কেন আমরা একটু ভালো থাকতে পারি না, আমরা কি আলাদা থাকলে একটু ভালো থাকতে পারবো না। তারপরে ওই মেয়ের দিকে তাকিয়ে এবং মেয়েকে মেইনলি মেয়েকেই বাঁচানোর জন্য আরো মানে আমাকে তখন মানে দীর্ঘ ২২ বছর পরে আমাকে ডিসিশনটা নিতে হলো, না আমি এবার আলাদাই থাকবো, কেন আজকে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েকে কেউ দেখার থাকবে না। নিজের একটা ফ্ল্যাট কিনলাম, তখন মেয়ে একটু বড় হয়ে গেছে, আস্তে আস্তে নিজেকে গুছিয়ে, হ্যাঁ কষ্ট হয়েছে, সেই মানে ফিনান্সিয়ালি যে একটা সমস্যা তখন আমি ফেস করতে শুরু করলাম আর কি, যে একটা ফ্ল্যাট কিনতে গেলে কত টাকা লাগে সেটা আমার আইডিয়া ছিল না। আমি প্রায় ঝোঁকের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এলাম, ভেবেছিলাম বাবার বাড়িতে কিছুদিন থাকবো, কিন্তু সেখানেও প্রবলেম শুরু হলো। এবার আমার ভাই আছে, বোন আছে, তারা আমি বলবো আজকে হয়তো সত্যি কথাটা বলতে গেলে আমি দীর্ঘ এত বছর মানে আমি কারোরই হেল্প পাইনি, কারোরও সাপোর্ট পাইনি, কেউ পাশে ছিল না আমার, যেহেতু দীর্ঘ মানে ২২টা বছর কাউকে পাইনি সেভাবে সাপোর্ট করার মতো, যে আমরা তো পাশে আছি, তুমি একটা নতুন বেটার লাইফ পেতে পারো, সেটা আমাকে কেউ বলেনি। তো সেই বলাটা প্রথম আমার মেয়েই বললো আমাকে, যে আমরা কেন এরকম ভাবে পড়ে থাকবো, আমাদের তো আলাদা করে আমরা একটা ভালোভাবে বাঁচতে পারি, আগে নিজেকে ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা নিজেকে, তারপরে তো মানে আজকে যদি আমি যদি না থাকি তাহলে তো সবকিছু শূন্য না। তো সেই ভালোবাসার জায়গাটা থেকে আমি বলবো যে নিজেকে ভালো রাখাটা খুব বেশি দরকার।
আপনারা সবাই শুনলেন সরস্বতী সরকারের কথা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি নারীকণ্ঠ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। সম্প্রতি ব্রিটেনে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে দেশগুলি সম্মিলিতভাবে 87 কোটি ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারি থেকে দেওয়া প্রতিশ্রুতি সহ আগামী বছরে টিকা অনুদানের সংখ্যা হবে 100 কোটির উপরে। এই টিকার অর্ধেকটাই দেবে যুক্তরাষ্ট্র। G7 দেশের নেতারা লিখিত বিবৃতিতে জানান, আমাদের আন্তর্জাতিক অগ্রাধিকার হচ্ছে দরিদ্র দেশগুলির জন্য কার্যকর, সহজলভ্য এবং সাশ্রয়ী টিকার সরবরাহ ত্বরান্বিত করা। তাদের বিবৃতিতে বিশ্ব জনস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক টিকাদানের ভূমিকার কথা উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট বাইডেন এই ঐতিহাসিক প্রতিশ্রুতিকে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনের আগে তিনি ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র 100টি দেশকে 50 কোটি ফাইজার বায়োনটেক টিকা দেবে, যার মধ্যে 92টি দেশ হচ্ছে অল্প ও মধ্যবিত্ত আয়ের দেশ। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনো একক দেশ হিসেবে COVID-19 ভ্যাকসিন কেনা এবং দানের ক্ষেত্রে সর্ববৃহৎ। তিনি বলেন, অগস্ট মাসে উৎপাদনে শেষ হলে 50 কোটি টিকা দ্রুত হারে পাঠানো হবে। 2021 সালে আমরা 20 কোটি টিকা সরবরাহ করেছি এবং 30 কোটি টিকা 2022 সালের প্রথমার্ধে পাওয়া যাবে। প্রেসিডেন্ট বাইডেনের পূর্বে ঘোষিত অন্তত 8 কোটি টিকা এবং কোভ্যাক্স কর্মসূচিতে দেয়া $200 কোটি অর্থায়নের উপরে আরও 50 কোটি টিকার প্রতিশ্রুতি দেয়া হল। G7 দেশগুলির নতুন প্রতিশ্রুতি ঘোষণার অর্থ এই যে 2020 সাল থেকে G7 অংশীদাররা বিশ্বজুড়ে 200 কোটির উপরে ভ্যাকসিনের অর্থায়ন ও সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও G7 দেশগুলি স্থানীয় উৎপাদন বাড়িয়ে 2021 এবং 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সমন্বয়ে গঠিত কোয়াড অংশীদারিত্বের মাধ্যমে অন্তত 100 কোটির বেশি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, G7 অংশীদারদের মধ্যে স্পষ্ট মতৈক্য রয়েছে যে COVID-19 পরাজিত করার ক্ষেত্রে তাদের সাম্প্রতিক প্রতিশ্রুতি শেষ নয়, এটা সামনের পানে দীর্ঘদিন ধরে চলা কর্মসূচির একটি অংশ। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে।
আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America.